রহমত পূর্ণ হক প্রভাত আমার, রহমত পূর্ণ হক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ, ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানে সকলকে জানাই আবার একবার স্বাগতম। রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করার অসংখ্য অগণিত ফজিলত এবং বরকত রয়েছে। আসুন আমরা অনুষ্ঠানের শুরুতেই দুরূদ শরীফ পাঠ করার ফজিলত শ্রবণ করি।
যে ব্যক্তি জুমার দিনে আমার উপর দুরূদ শরীফ পাঠ করবে, কিয়ামতের দিন আমি তার শাফাত করব।
নিয়তে মনোযোগ সহকারে আদবের সাথে কালামুল্লাহ শরীফের তেলাওয়াত শ্রবণ করি।
মুসলমানের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। আমি নিয়ত করছি আল্লাহ আজ্জা ওয়া জাল্লার সন্তুষ্টি এবং সওয়াব অর্জনের উদ্দেশ্যে কোরআনে পাকের তেলাওয়াত করব। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারাও কাজকর্ম ছেড়ে দিয়ে মনোযোগ সহকারে তেলাওয়াত শ্রবণ করার চেষ্টা করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, إِنَّكَ لَمِنَ الْمُرْسَلِينَ عَلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ تَنزِيلَ لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون. لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون. إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون. وَجَعَلْنَا مِنْ بَيْنِ أَيْدِيهِمْ سَدًّا وَمِنْ خَلْفِهِمْ فَأَغْشَيْنَاهُمْ فَهُمْ لَا يُبْصِرُونَ وَسَوَاءٌ عَلَيْهِمْ أَأَنذَرْتَهُمْ أَمْ لَمْ تُنذِرْهُمْ لَا يُؤْمِنُونَ آمَنْتُ بِاللَّهِ صَدَقَ اللَّهُ الْعَظِيمُ وَصَدَقَ رَسُولُهُ النَّبِيُّ الْكَرِيمُ صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللَّهُ تَعَالَى
عَلَى مُحَمَّدٍ صَلَّى اللَّهُ تَعَالَى عَلَيْهِ وَسَلَّمَ دَشَ شُرُوطَ الْحَمْدُ لِلَّهِ পবিত্র কোরআনুল করিমের বড়ই বরকতময় ফজিলতময় একটি সূরা সূরা ইয়াসিন শরীফের কয়েকটি আয়াতে মোবারক আমরা সওয়াবের নিয়তে আজকের অনুষ্ঠানের শুরুতে আমরা তেলাওয়াত শ্রবণ করলাম। আলহামদুলিল্লাহ হাদিসে পাকের মধ্যে এসেছে এই সূরা এমন একটি সূরা যে ব্যক্তি সূরা ইয়াসিন শরীফ তেলাওয়াত করবে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে 10 খতম কোরআনুল করিম তেলাওয়াতের সওয়াব দান করবে। দর্শক শ্রোতা, আমরা ইনশাআল্লাহ আজাবাজাল প্রতিদিনের ন্যায় অনুষ্ঠানে কোরআনুল করিমের তেলাওয়াতের পরে হামদে বারি তাআলা শ্রবণ করে থাকি। নাতে মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শোনার আমাদের সৌভাগ্য হয়। মুবাল্লিগে দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ অনুষ্ঠানে আমাদের সঙ্গে। মুবাল্লিগে দাওয়াত ইসলামী থেকে আমরা আজকে একটি বিষয় নিয়ে আমরা আলোচনা শ্রবণ করব। আর আজকের যে বিষয়টি আমরা অনুষ্ঠানে নিয়েছি এমন একটি বিষয় প্রতিটি মানুষের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়, মুসলমানদের জন্য প্রতিটি মানুষেরই প্রয়োজনীয় একটি বিষয় আমরা নিয়েছি ইনশাআল্লাহ। আজকের বিষয়টি তাও আমরা শ্রবণ করব হামদে বারে তালাও ইনশাআল্লাহ আমরা শুনব। আজকে মাশাআল্লাহ দুইজন নাথা ইসলামী ভাই আমাদের সঙ্গে, আমাদেরকে হামদে শোনাবে, নাচ শোনাবে। আজকের অনুষ্ঠানে আমরা আলোচনার সাথে সাথে আপনাদের কল এবং আপনাদের SMS-কেও আমরা সামিল করার চেষ্টা করব। আজকে যে বিষয় আমরা মুবাল্লিগে দাওয়াত ইসলামী থেকে গুরুত্বপূর্ণ মাদানী ফুল শ্রবণ করব তা হচ্ছে আজকে আমাদের আলোচনার বিষয় ইসলামের মৌলিক শিক্ষা। আমরা সকলেই বুঝতে পেরেছি যে ইসলামের মৌলিক শিক্ষা বলতে কী বোঝানো হয়। এখানে যে আমাদের আজকের অনুষ্ঠানে যেটা আমরা বিশেষ করে আমরা আলোচনা শুনব মৌলিক শিক্ষা বলতে কি এবং ওই বিষয়গুলো থেকে কিছু বিষয় আমরা আলোচনা টানব, এর প্রয়োজনীয়তা কি, এটা আমাদের জন্য কত বড় গুরুত্বপূর্ণ, এর করণীয় আমাদের দায়িত্ব, তা ইনশাআল্লাহ আজকে আমরা অনুষ্ঠানে শ্রবণ করব। আসুন আমরা দেরি না করে হামদে বারে তাআলা শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
প্রিয় ইসলাম ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন হামদে বারে শোনার পূর্বে ভালো ভালো নিয়ত করে নেই আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য, সওয়াব হাসিল করার জন্য। সম্ভব হলে দুজানো হয়ে বসে দৃষ্টিকে নত রেখে আমরা গভীর মনোযোগ সহকারে হামদে বারে শুনব এবং পর্ব মিলেমিশে সবাই সল্লি আলা সুলিনা সল্লি আলা হাবিবিনা সল্লি Oh
দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ, আজ আমাদের অনুষ্ঠানের বিষয় ইসলামের মৌলিক শিক্ষা। আজ ইনশাআল্লাহ তাআলা মোবাল্লিগে দাওয়াত ইসলামী থেকে খুব গুরুত্বপূর্ণ মাদানী ফুল আমরা শ্রবণ করব। আসলে ইসলামের মৌলিক শিক্ষা, এটা যদি আমরা নিজের ঘরে, নিজের সমাজে, নিজের পরিবারের মধ্যে বাস্তবায়ন করতে চাই, তবে আমাদেরকে আমাদের পূর্বের যে বুজুর্গানে দিন ছিল, আল্লাহ তাআলার নেক বান্দা ছিল, তাদেরকে একটু ফলো করলেই আমরা বুঝব যে ইসলামের মৌলিক শিক্ষা কি আর আমার সন্তানকে কিভাবে তাদেরকে এই শিক্ষাগুলো দিতে হবে। যেমন এক ব্যক্তি নিজের সন্তানকে হাত ধরে মসজিদে নিয়ে গেল, হয়তোবা নামাজের বয়স তার এখনো হয়নি, 6 বছর 7 বছর তার ছেলের বয়স, মসজিদে নিয়ে গেল। তো তার প্রতিবেশী তাকে জিজ্ঞাসা করলো, এত ছোট বয়স বাচ্চাকে মসজিদে কেন নিয়ে আসলেন? তার থেকে উত্তর আসলো যে এটাই আমার সন্তানের জন্য মৌলিক শিক্ষা, আর আমি এখন যে শিক্ষাটা আমার সন্তানকে দিচ্ছি এটাই বড় হয়ে সে কাজে লাগাবে, অর্থাৎ এই কাজগুলোই সে করবে। এখন হয়তোবা আমি তাকে হাত ধরে মসজিদে নিয়ে আসছি, নামাজ না পড়লেও সে জানবে, সে বুঝবে এটা একটা ইসলামের কাজ, এটা ইবাদত। যখন সে বড় হবে এটা তার অভ্যাসে পরিণত হয়ে যাবে, তখন সে নামাজ পড়া শুরু করে দিবে। আসলে নিজে আর নিজের পরিবারের মানুষ, আমার সন্তানকে, ঘরের ছোটকে যে বিষয়গুলো শিক্ষা দিতে পারবো, অতি সহজেই যা শিখাতে পারবো, সেটা অন্য কোথাও সম্ভব নয়। প্রথমেই ওস্তাদ, শিক্ষক, ঘরের মা বাবা। এজন্য যদি আজকের অনুষ্ঠানে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার সৌভাগ্য অর্জন করি, তবে ইনশাল্লাহ ইসলামের মৌলিক যে শিক্ষাগুলো রয়েছে, যে বিষয়গুলো রয়েছে, এগুলো ইনশাল্লাহ আমরা শুনতে পারবো, জানতে পারবো। আমরা যদি শুরুতেই কালিম মাদানী ভাইয়ের কাছে যাই আজকের বিষয় নিয়ে কিছু মাদানী ফুল, কালিম ভাই আপনাকে।
আজকের বিষয়টা অনেক সুন্দর আর খুবই চমৎকার, আর প্রত্যেকটা মুসলিম নর নারীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তবে এই বিষয় সম্পর্কে আলোচনা করার পূর্বে আমাদের এলেম অর্জনের গুরুত্ব সম্পর্কে অনুধাবন করা খুবই প্রয়োজন। যদি আমরা কোনো কিছু অর্জন করতে চাই বা ইসলামের মৌলিক শিক্ষা অর্জন করতে চাই, আমরা যদি এর গুরুত্ব অনুধাবন যদি করতে না পারি, তাহলে আমাদের অন্তরে এর অর্জন করার বিষয়ে আগ্রহ জন্মাবে না। আমাদের প্রসিদ্ধ ইমাম ইমামে আজম রাহমাতুল্লাহি তাআলা আলাইহির প্রসিদ্ধ ছাত্র ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একবার ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি তাআলা আলাইহির বাসায় গেলেন। তো ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহির জন্য মানে বিশ্রামের ব্যবস্থা করে দিলেন, আর ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ তাআলা বিশ্রাম নিতে লাগলেন। আর ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ তাআলা রাত্রে জিকির আসকার আওরাদ ও ওয়াজাইফ পড়তে লাগলেন, নফল ইবাদতের মধ্যে মশগুল হয়ে গেলেন। তিনি চিন্তা করতে লাগলেন যে ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ তাআলা এত বড় ইমাম, ইমাম আজমের শাগরেদ, আর তিনি বিশ্রাম করছেন, তার তো উচিত ছিল যে রাত্রি যাপন করবেন, রাতে জাগ্রত থেকে ইবাদত করবেন, নফল ইবাদত করবেন, জিকির আসকার করবেন, অথচ তিনি ঘুমাচ্ছেন। যাক, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সারা রাত ইবাদত করার পর যখন ফজরের নামাজ আমাদের সময় হলো, তিনি ওই বদনার মধ্যে পানি নিয়ে আসলেন আর ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বললেন, হুজুর আপনি উযু করে নিন। তো ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি বিছানা ছেড়ে উঠলেন এবং নামাজ পড়তে শুরু করে দিলেন। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এটা দেখে আরো অবাক হয়ে গেলেন, একে তো উনি সারা রাত ইবাদত করেননি, বিছানায় ছিলেন, আবার ঘুম থেকে জাগ্রত হয়ে তিনি উযু না করে তিনি ইবাদত করতে শুরু করে দিলেন, নামাজের মধ্যে মশগুল হয়ে গেলেন। তো ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি তাআলা আলাইহির অন্তরে স্পৃহা জাগলো, কৌতূহল জাগলো যে আমি জানবো যে মানে কি মানে রহস্যটা কি। যখন তিনি নামাজ থেকে অবসর হলেন, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহিকে জিজ্ঞেস করলেন, হুজুর মানে আমার মনে খুব মানে একটু মানে স্পৃহা জেগেছে যে আপনি গতকাল ইবাদত করেননি, আপনি রাতে বিছানায় বিশ্রাম নিচ্ছিলেন, অথচ আপনার জন্য আবার যখন ফজরের সময় ঘনিয়ে আসলো আপনার জন্য পানি নিয়ে আসলাম, আপনি ওযু না করে আবার নামাজ পড়তে লাগলেন কেন? ইমাম শাফিঈ, আসলে গতকাল রাত্রে তুমি ইবাদত করেছো শুধু তুমি নিজের জন্য করেছো, আর গতকাল রাত্রে আমি বিছানায় ছিলাম, আমি কোরআন হাদিস থেকে সহস্রাধিক 1000-এর চেয়েও বেশি মাসালা উদ্ঘাটন করেছি।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
তো 1000 মাসআলা এটা শুধু আমার জন্য না, উম্মতে মুসলমানের জন্য।
সুবহানাল্লাহ,
তুমি ইবাদত করেছো শুধু এটা তোমার উপকার দেবে, কিন্তু আমি ইবাদত করেছি এটা আমার জন্য উপকার দেবে, সাথে সাথে উম্মতে মুসলমানকে উপকার দেবে। তো এই ঘটনার দ্বারা আমরা উপলব্ধি করতে পারি যে আমাদের বুজুগানে দিনের ইলমে দিনের প্রতি কত মানে ভালোবাসা ছিল, গভীর মমত্ববোধ ছিল। একবার ইলমে দিনের বিষয়ে ইমাম শাফাঈ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কেউ জিজ্ঞেস করলো যে হুজুর ইলমে দিনের প্রতি, ইলমে দিন অর্জনের প্রতি আপনার কিরূপ ভালোবাসা রয়েছে। তো উনি বলতে লাগলেন, যখনই আমি কোনো নতুন মাসআলা জানতে পারি তখন আমার প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ এর স্বাদ অনুভব করতে থাকে। আবার ওই ব্যক্তি ইমাম শাফাঈকে জিজ্ঞেস করলেন যে হুজুর ইলমে দিনের প্রতি আপনার কিরূপ লোভ রয়েছে, লোভ লোভ? তিনি বললেন, একজন কৃপণ ব্যক্তির সম্পদ সঞ্চয়ের বিষয়ে যেমন লোভ রয়েছে, তদ্রূপ এলেম অর্জনের বিষয়ে আমার তদ্রূপ মানে লোভ রয়েছে। আবার ওই ব্যক্তি জিজ্ঞেস করলো, হুজুর আচ্ছা যখন আপনি ইলমে দিন শিক্ষা অর্জন করেন বা কোনো মাসআলা জানতে পারেন তখন আপনার কিরূপ অনুভূতি সৃষ্টি হয়? বললেন যে একটা হারানো সন্তান, একজন হারানো সন্তান যখন তার মায়ের কাছে ফিরে আসে তো তার মায়ের মধ্যে, মায়ের অন্তরে যেরূপ অনুভূতি সৃষ্টি হয় তদ্রূপ আমি যখন একটা মাসআলা জানতে পারি সেরূপ অনুভূতি আমার অন্তরে সৃষ্টি হয়।
মানে সে ধরনের একটা আনন্দ,
আনন্দ তিনি মানে
আনন্দ অনুভব। আসলে এখানে ওলামায়ে কেরাম, অনেক ওলামায়ে কেরামের জবান থেকে একটি বিষয় এভাবে এসেছে ইলমে দিন সম্পর্কে, আমাদের ধর্ম হচ্ছে দীন ইসলাম বলে। যেহেতু আমাদের ধর্ম দীন ইসলাম, আর এই দীন ইসলামকে পরিচালনা করার জন্য ইলমে দীনের কোনো বিকল্প নেই। ওলামায়ে কেরামের বাণী যে আমাদের ধর্ম হচ্ছে দীন ইসলাম, আর এই দীন ইসলামকে একজন ব্যক্তির জীবনে পরিচালনা করার জন্য ইলমে দীনের কোনো বিকল্প ইসলাম ধর্ম আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে এক মনোনীত। আল্লাহ তাআলার কাছে আমরা লক্ষ কোটি আমরা শুকরিয়া আদায় যদি করি তারপরও কিন্তু শেষ হবে না। আলহামদুলিল্লাহ এই ইসলাম ধর্ম আমরা পেয়েছি। এখানে ইসলাম ধর্মের মধ্যে মন গড়া, অর্থাৎ আমার মন যখন যা চাইবে আমি সেভাবে করব, মন যখন যা চাইবে আমি সেভাবে চলব, এমন কোনো আমাদের ইসলাম ধর্মের মধ্যে নেই। ইসলাম ধর্মের প্রতিটি কর্ম, প্রতিটি কাজ এর সাথে সম্পর্ক হলো শিক্ষার সাথে, অর্থাৎ ইলমে দ্বীনের সাথে এর সম্পর্ক। আমরা আজকে তাই মোবাইল লিগে দাওয়াত ইসলামী থেকে শুনবো। চাচ্ছি আমরা যেতে হামদে বাড়ি তালা শুনলাম ফজর রহমান ভাই থেকে ইনশাল্লাহ সংক্ষিপ্ত নাত রসুল ইনশাল্লাহ আমরা শুনবো, তারপর ইনশাল্লাহ আমরা আলোচনাতে আসবো ইনশাল্লাহ। দর্শক শ্রোতা আপনাদের অনেকে কলেও আমাদের মাঝে, আল্লাহ চাইতে ইনশাল্লাহ আমরা কলকেও সামিল করবো, সঙ্গেই থাকুন আমাদের। জি
সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লি আলা রাসূলিনা সাল্লি
রসুল দিন
অনেক ইসলামীদের কল, এসএমএস আর ফেসবুক পেজের মধ্যে কমেন্টস এসেছে। কিছু কল চালিয়ে দিন, এরপরে এসএমএস পর্বের উপর ইনশাআল্লাহ আলোচনায় ফিরে আসব। কল,
আমার নাম মোহাম্মদ সাইদুল আমিন, আমি চট্টগ্রাম থেকে বলতেছি। মাদানী চ্যানেল অসংখ্য ধন্যবাদ, যেহেতু অনেক ভালো ভালো মানে প্রোগ্রাম করতেছেন। আমার ভাই বাংলাদেশের মধ্যে অনেক চ্যানেল আছে, কিন্তু সব চ্যানেল বাদ দিয়ে এই মাদানী চ্যানেলটা ধরে রাখে আমাদেরকে সবাইকে বুঝাই, আল্লাহ যেন সবাইকে টপিক দেয়, যেন এইভাবে যাতে প্রত্যেকটা ঘরে ঘরে যাতে মাদানীর একটা মেথিং হয়।
আমিন আমিন। আপনার দোয়াকে আল্লাহ কবুল করুক, চেষ্টাকে আল্লাহ কবুল করুক। পরবর্তী কল।
মোহাম্মদ সরওয়ার, আমার একটা মাদানর ছিল যে এটা নাত শরীফ যদি শুনে দিতেন, যার প্রিয় নাম মোস্তফা সাল্লি আলা মুহাম্মাদিন, যদি নাতা শুনে দেন মদিনা মদিনা।
সুবহানাল্লাহ, অনুরোধ শোনার জন্যই আসছি, অনুরোধ করতে থাকুন, ইনশাল্লাহ শুনতে থাকি আর চেষ্টাও করবো আপনাদের অনুরোধকে পূরণ করার জন্য। এক ইসলামী ভাই ব্রাহ্মণবাড়িয়া থেকে আমাদেরকে SMS করলেন, আলী আজগর নাম, তিনি বললেন, মাদানী চ্যানেল আমি প্রায় সময় দেখি, আপনাদের কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনি আর চেষ্টা করি আপনাদের মাদানী ফুলের উপরে আমল করার জন্য। আমরা এই নিয়তেই বলি যাতে করে একজন ব্যক্তির যদি কাজে আসে, একজন ব্যক্তিও যদি আমল করে, আমরা এক ঘন্টা দেড় ঘন্টা অনুষ্ঠান করলাম আর এই দেড় ঘন্টা অনুষ্ঠান থেকে মাত্র একজন ব্যক্তি একটা কথা সে মনোযোগ সহকারে শুনেছে আর তার উপরে আমল করবে নিয়ত করেছে, তো আমি মনে করি এটাই আমার জন্য অনেক কিছু। তো দেখুন অনুষ্ঠান আর আমল করারও চেষ্টা করুন। আমাদেরকে ফেসবুক পেজের মধ্যে কমেন্টস করেছেন জহিরুল ইসলাম মোজাদ্দেদি আত্তারি ভাই, তিনি লেখলেন যে গতকাল আমার বোন মারা গেছে, দোয়ার অনুরোধ, আল্লাহ তাআলা আপনার বোনকে বেহিসাব মাগফিরাত দান করুক, জান্নাত নসিব করুক। আর এক ইসলামী ভাই আমাদেরকে তার নাম নেই, আইডির নাম আছে আমি সেই অভিমানী ছেলে, তিনি লেখলেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আমি চট্টগ্রাম থেকে, জুমার নামাজ যদি না পড়তে পারি তাহলে কি করা দরকার? ওয়াক্তের নামাজ অবশ্যই পড়ে নেবেন, জুমার নামাজ যদি যে কোনো কারণে, আগে তো চেষ্টা করবো আমরা জুমার নামাজ আদায় করার জন্য, যদি যে কোনো কারণবশত সফরে থাকা অবস্থায় বিমানে গাড়িতে যে কোনো কারণে যদি আপনার জুমার নামাজ না পড়তে পারেন তবে অবশ্যই ওয়াক্তের নামাজ আদায় করে নেবেন। হ্যাঁ, মুসাফির অবস্থায় তো জুমার নামাজ ফরজ না, তবে ওয়াক্তের নামাজ আদায় করতে হবে। আলহামদুলিল্লাহ আপনাদের কমেন্টস আর কল SMS আমাদের উৎসাহ আরো বাড়িয়ে দেয় সকালের অনুষ্ঠান করার জন্য। অবশ্যই সঙ্গে থাকুন আর অনুষ্ঠান দেখুন। আজকের যে বিষয় রয়েছে তা নিয়ে আমরা আবার আলোচনা করব, ইসলামের মৌলিক শিক্ষা। আমাদের সাথে গোলাম মোস্তফা ভাই রয়েছেন, ইনশাল্লাহ তাহলে অনেক সময় গোলাম মোস্তফা ভাইকে রুহানি চিকিৎসাতেও দেখা যায়, মৌলিক শিক্ষার বিষয়ে ইনশাল্লাহ আজকে গোলাম মোস্তফা ভাই কিছু মাদানী ফুল শ্রবণ করবো। জি,
আলহামদুলিল্লাহ, আজকের যে আলোচনাটি খুবই আমাদের সকলের জন্যই, প্রতিটি মুসলমানের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আর ইলমের গুরুত্ব এবং মর্যাদা সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের বিভিন্ন স্থানের মধ্যে এর আলোচনা করেছেন, ইলমের মর্যাদা গুরুত্ব বোঝানোর জন্য। তো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, কামজুল ইমান থেকে অনুবাদ, আপনি বলুন যে জ্ঞানীরা ও অজ্ঞ লোকেরা কি এক সমান? তো আমরা এই প্রশ্নের দ্বারা বুঝতে পারলাম যে না, জ্ঞানীরা এবং যারা অজ্ঞ লোক তারা এক সমান নয়। তো এইভাবে আল্লাহ তাআলা আর কোরআনুল কারীমের অসংখ্য স্থানের মধ্যে ইলমের মর্যাদা সম্পর্কে আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে আমাদের উৎসাহমূলক আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন জায়গায় ইরশাদ করেছেন। তো হাদিসে পাকের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা সাল্লাম ইলমের মর্যাদা সম্পর্কে বলেছেন, তো আমরা প্রথমত এই তাফসিরে কাবীরের মধ্যে, এই কোরআনের আয়াত প্রসঙ্গেই তাফসিরে কাবীরের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি তাআলা আলাইহি, তিনি তার প্রসিদ্ধ তাফসিরে তাফসিরে কাবীরের মধ্যে এই ইলমের মর্যাদা বোঝানোর জন্য একটি ঘটনা তিনি লিপিবদ্ধ করেছেন, তা আসলে আমরা মনোযোগ দিয়ে শুনি। একদা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আলাপরত অবস্থায় ছিলেন, তো ওই সময় তখনই ওহী আসলো যে হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, আপনি যার সাথে কথাবার্তার মধ্যে লিপ্ত রয়েছেন, আপনি কথাবার্তায় ব্যস্ত রয়েছেন, তার জীবনের আর মাত্র হায়াত এক ঘন্টা বাকি আছে। তখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন এই কথা আরজ করলেন, যখন এই কথা বললেন যে আর জীবনের মাত্র এক ঘন্টা সময় বাকি রয়েছে, তখন ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব অস্থির হয়ে গেলেন। তখন আরজ করলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, এই সময়ের মধ্যে মানে কোন আমলটা আমার জন্য সবচেয়ে উত্তম হয়, সবচেয়ে উপযোগী, আমাকে এরকম কোন আপনি আমল বলে দেন যে আমলটা আমার জন্য এই মুহূর্তে সবচেয়ে বেশি উপযোগী। তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে তুমি ইলমি দ্বীন অর্জনের মধ্যে ব্যস্ত হয়ে যাও।
সুবহানাল্লাহ।
ওই সাহাবী রাদিয়াল্লাহু, তখন ওই সময়টা ছিল আসরের সময়, আসরের মুহূর্ত ছিল, তো এক ঘন্টার মধ্যে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীকে এই কথা আরজ করলেন যে তুমি ইলমে দ্বীনের অর্জনের মধ্যে ব্যস্ত হয়ে যাও, তো এই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইলমে দ্বীন অর্জনের জন্য ব্যস্ত হয়ে গেলেন আর মাগরিবের পূর্ব মুহূর্তে তার ইন্তেকাল হয়ে গেল। তো এখানে যিনি বর্ণনা করেন, তো রাবি এখানে বর্ণনাকারী বলেন যে যদি ওই ব্যক্তির জন্য উত্তম কোনো আমল থাকতো বা ওই মুহূর্তে যদি ইলমে দ্বীনের চেয়ে কোনো উত্তম কোনো আমল থাকতো তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবশ্যই ওই ব্যক্তিকে আরজ করতেন। তো এই ঘটনা থেকে আমরা অবশ্যই উপলব্ধি করতে পারলাম যে ইলমে দ্বীন অর্জনের কতটুকু মূল্য রয়েছে। তো আল্লাহ তাআলার নজদিক ইলমে দ্বীন অর্জন করা এটা হচ্ছে আফজালুল ইবাদত, ইলমে দ্বীন অর্জন করা। তো আল্লাহ তাআলার নিকট ইলমে দ্বীন অর্জন করা নামাজ রোজা হজ আফজাল ইবাদত হচ্ছে, উত্তম ইবাদত হচ্ছে ইলমে দ্বীন অর্জন করা। আলহামদুলিল্লাহ আমরা এই হাদিসে পাকের সামনে আমরা ধারাবাহিকভাবে আমরা হাদিসে পাক শুনবো, এর আলোচনা শুনবো এবং ইসলামের মৌলিক কি শিক্ষা, কি কি বিষয়ে আমরা আমাদের শিক্ষা করা ফরজ বা কতটুকু ইলম আমাদের সবার জন্য প্রয়োজনীয়তা শিক্ষা করা আমাদের আবশ্যক, এই বিষয়ে ইনশাআল্লাহ আমরা এই ধারাবাহিকভাবে আলোচনা
শুনবো ইনশাআল্লাহ আজ্জাবাজাল। যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এ দ্বীন ইসলাম, আমি শুরুতেই বললাম যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমরা নিয়ামত হিসাবে আমরা পেয়েছি। একজন মানুষ পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার পর থেকে তার শিশু বয়স থেকে শুরু করে ক্রমান্বয়ে তার কর্ম শুরু হয়, বিভিন্ন ধাপে গিয়ে বিভিন্ন কর্ম এখানে সংগঠিত হয়। আপনার শিক্ষা থেকে শুরু করে তার কখনো আপনার ব্যবসা থেকে শুরু করে, এরপরে আপনার বিবাহ থেকে শুরু করে, সন্তান লালন পালন থেকে শুরু করে, এভাবে মৃত্যুর আগ পর্যন্ত ইসলামের মধ্যে একজন মানুষকে অনেকগুলো কর্ম সম্পূর্ণ করতে হয়। আর আলহামদুলিল্লাহ যখনই আমরা ওই কাজগুলো আমরা করতে গিয়ে করার মধ্যে যখন আমরা অগ্রসর হই, সেখানে কিন্তু আমাদের প্রয়োজন হয় ইসলামের শিক্ষা। তো বিশেষ করে আজকে মাশাআল্লাহ কালিম মাদানী উনি একদিকে আলহামদুলিল্লাহ জামিয়াতুল মদিনার আলহামদুলিল্লাহ উস্তাদ শিখাচ্ছেন আমাদের গোলাম মোস্তফা, উনি নিজে বর্তমানে আলহামদুলিল্লাহ শিক্ষারত। আজকে বিশেষ করে আমরা ওই বিষয়গুলো যেটাকে ইসলামের মৌলিক শিক্ষা বলা হয়েছে, যেমন আমরা অনেকেই মোটা মোটা আপনার অনেক বড় বড় বই পুস্তক কিতাব কিন্তু আমরা অধ্যয়ন করি, কিন্তু আসলে কোন ইলম আমাদের প্রথম ইলমের মধ্যে জ্ঞানের মধ্যে কিন্তু স্তর রয়েছে। প্রথমে আমি কি শিখবো, তারপর আমি কি শিক্ষা অর্জন করব, তারপর আমি কি শিক্ষা অর্জন করব। এখন আমি যদি প্রথম যদি আমি বাদ দিয়ে যদি আমি মধ্যম এবং শেষের দিকে চলে যাই, যেমন কোন এক ছোট্ট বাচ্চা যারা শিশু যারা তাকে যদি আমি প্রাথমিক একাডেমি যদি বাদ দিয়ে যদি আমি সামনের দিকে তাকে অগ্রসর করে দিই, তাহলে তার জন্য বড়ই বিপজ্জনক হওয়ার সম্ভাবনা রয়েছে। তো সেম ইসলামের মধ্যে প্রাথমিক যে শিক্ষা প্রতিটি মুসলমানের জন্য প্রথম ফার্স্ট মূল যেটাকে আমরা বলি, একটা বিল্ডিংকে যখন উপরের দিকে উঠানোর জন্য কিন্তু তার মূল রয়েছে, ওই মূলকে আমাদেরকে প্রথম সেটিং যখন করা হয় তখন কিন্তু ওই জিনিসটা আস্তে আস্তে যতই উপরের দিকে উঠতে থাকে তখন সেটার ভিত্তি যখন মজবুত থাকে তখন জিনিসটা কি হয় মজবুত হয়। তো আমাদের আজকের ইলমে দ্বীনের কিন্তু প্রথম আলোচনা হচ্ছে কিন্তু মূল ভিত্তিটাই।
ইমরান ভাই, গুরুত্ব সম্পর্কে বললাম আর কি, আর দুই তিনটা হাদিস বাকি ছিল, এটা বলে ইনশাআল্লাহ মৌলিক শিক্ষা সম্পর্কে আমরা আলোচনা শুরু করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহিল ইলমা সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। মান সালাকা তরিকান, যে কোন পথ অবলম্বন করলো, ইয়ালতামিসু ফীহিল ইলমা, যার মধ্যে সে কি ইলমে দ্বীন শিক্ষা অর্জন করবে, সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের পথ সুগম করে দিবেন।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
তো যখন এছাড়া যখন কোনো ব্যক্তি বা কোনো গোত্র মসজিদের মধ্যে একত্রিত হয় কোরআন শিক্ষার জন্য, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর তার শান্তি বর্ষিত করেন।
সুবহানাল্লাহ।
এবং ফেরেশতাদের কাছে এবং তার নৈকট্যতম যারা বান্দা রয়েছে তাদের সামনে ওই ব্যক্তিদের সম্পর্কে আলোচনা করে যারা আল্লাহর তার ঘর মসজিদের মধ্যে কোরআন শিক্ষা অর্জন করছে। আর আমরা জানতে পারি যদি হাদিস আমরা অধ্যয়ন করি, আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে মিশর পর্যন্ত গেলেন, কার কাছে? হযরত উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে। মদিনা থেকে মিশর পর্যন্ত প্রায় যদি উট দিয়ে যাওয়া হয় প্রায় 3 মাসের রাস্তা, তিন চার মাসের রাস্তা, আর যদি প্লেনে যাই প্রায় 4 বা 4-5 বা 6 ঘন্টার মতো লাগতে পারে। তো তখনকার যুগে তো প্লেন ছিল না। তিনি একটি মাত্র হাদিস শিক্ষা অর্জন করার জন্য কার কাছে গেলেন? মদিনা থেকে মিশর পর্যন্ত একটি হাদিস। হাদিসটা কি জানেন? মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি কোন মুসলমানের দোষ ত্রুটি গোপন রাখে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওই ব্যক্তির দোষ ত্রুটি গোপন রাখবে। আর এটা শিখার সাথে সাথে তিনি কি করলেন? শিখলেন এবং মানে প্রত্যাবর্তন করা শুরু করলেন। হুজুর কোথায় যাচ্ছেন? উকবা আমির বললেন যে আইয়ুব আনসারী, হুজুর আপনি কোথায় যেতে যাচ্ছেন? বাস আমি এসেছিলাম আপনার কাছে কি হাদিস শিক্ষা অর্জন করার জন্য, আমি শিখতে পেরেছি, বাস আমার কাজ শেষ, আমি যাচ্ছি। তো আমাদের বুজুর্গানের দিন সাহাবা কেরাম হাদিস শিক্ষা অর্জন করার জন্য এত দূর পথ অতিক্রম করতেন, কিন্তু বর্তমান যুগে ইলমে দিন শিক্ষা অর্জন করার এত সহজ পন্থা হয়ে গেছে। আপনি চাইলে মোবাইলের মাধ্যমে আপনি কিতাব ডাউনলোড করতে পারেন। তাছাড়া আমাদের সবচেয়ে সহজ পন্থা হলো বর্তমানে যদি আপনি মাদানী চ্যানেলে শুধু রিমোট অন করবেন, সাথে সাথে কি বসে বাস ইলমে দিন শিক্ষা অর্জন, আপনার পড়তে হবে না, বই অধ্যয়ন করতে হবে না, আপনার প্র্যাকটিক্যাল একটা মোবাইলে চলে আসবে, মোবাইলে আপনাকে ইলমে দিন শিক্ষা দিতে থাকবে। তো যাও, আমরা যদি আমাদের মূলত আজকের বিষয় ছিল ইলমে দিন শিক্ষা অর্জনের গুরুত্ব, না ইসলামের মৌলিক শিক্ষা। ইসলামের মৌলিক শিক্ষা সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমি একটা হাদিস বলবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, ইলমে দিন শিক্ষা অর্জন করা প্রত্যেক নরনারীর উপর ফরজ। এখানে যে এই হাদিসের মধ্যে তালাবুল ইলমি ইলম শব্দটা ব্যবহার করা হয়েছে, এর অর্থ কি? এটা দ্বারা কোন ইলম মুরাদ? এটা দ্বারা মুরাদ হতে পারে নামাজ, রোজা, হারাম, হুদুদ সম্পর্কিত এলেম। হুদুদ মানে বলা হয় যে বিচার সংক্রান্ত এলেম, আর হকাম সম্পর্কিত এলেম। হযরত খতিবে বাগদাদী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি জিজ্ঞেস করা হলো এই হাদিস সম্পর্কে, তিনি বললেন যে মানুষের অবস্থা অনুযায়ী এলমে দিন শিক্ষা অর্জন করতে হবে। আর আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ফতাওয়া রাজবিয়া শরীফের মধ্যে যদি আপনি অধ্যয়ন করেন, তো ফতাওয়া রাজবিয়া শরীফের মধ্যে একটা প্রশ্ন লেখা আছে যে আলা হযরত কেউ জিজ্ঞেস করলো যে হুজুর তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, এই হাদিস দ্বারা কোন ধরনের ইলম অর্জন করতে হবে? তা তিনি বললেন যে প্রথমত আকাঈদ, ইলমুল আকাঈদ, আকাঈদ সম্পর্কিত তার ইলম অর্জন করতে হবে। কেননা ইলমুল আকাঈদের মাধ্যমেই একজন মুসলমান সাহিহুল আকীদা গত মুসলমান হতে পারে। তার যদি আকীদা যদি ভালো না হয় সে মুসলমান হতেই পারবে না। দ্বিতীয়ত হচ্ছে ইলমুল মাসাইলে নামাজ, ইলমে মাসাইলে নামাজ অর্থাৎ নামাজ সম্পর্কিত মাসালা মাসাইল জানতে হবে। নামাজের শর্ত কি, নামাজের ফরজ কি, নামাজের ওয়াজিব কি, নামাজের মুফসিদাত কি, নামাজের মাকরুহ তাহরিমি কতটি, নামাজের মাকরুহ তানজিহ কতটি, নামাজের মুস্তাহাব কতটি, নামাজের সুন্নাত কতটি, কোন ধরনের কাজ করলে নামাজ ভঙ্গ হয়ে যায়, আমাদের কিরাত কেমন হতে হবে, এই সম্পর্কিত ইলম অর্জন করতে হবে। পর্যায়ক্রমে আসছে ইনশাআল্লাহ। তারপর অন্তর সম্পর্কিত এলম, আমাদের আভ্যন্তরীণ মানে বাতিনি গুনাহ রয়েছে, যেমন হাসাদ, বুগজ, কিনা, শামাতাত, এই সম্পর্কিত এলমগুলো আমাদের জানতে হবে। পর্যায়ক্রম আসছে ইনশাল্লাহ। তারপর যখন একজন বান্দা মেয়ে বালেগ হলো, তাকে কি শিখতে হবে? প্রথমে তার এই তাহারা সম্পর্কিত ইলম শিখে রাখতে হবে, তারপর সে নামাজ সম্পর্কে শিখবে, নামাজের মাসালা মাসালা শিখবে, রোজা
বালেগ হওয়ার সাথে সাথে রোজা,
তারপর রোজা ফরজ এবং রোজা সম্পর্কিত ইলম শিখবে। আস্তে আস্তে যখন সে কি করবে, তারপর যদি হজ ফরজ হয় হজ সম্পর্কিত মাসালা মাসালা শিখবে। আচ্ছা, ব্যবসার সাথে জড়িত বা কৃষিকাজের সাথে জড়িত, তাহলে ইলমে জারাত সম্পর্কে তার কি, যদি কৃষিকাজের সাথে জড়িত হয় তাহলে ইলমে জারাত সম্পর্কে তার ইলম শিক্ষা অর্জন করা ফরজ। যদি ব্যবসা সম্পর্কিত যে ব্যবসার সাথে জড়িত তার কিতাবুল বইউ ব্যবসা সংক্রান্ত ইলমে দিন শিক্ষা অর্জন করতে হবে। আপনি চাকরি করছেন, কারো কোন প্রতিষ্ঠানে গিয়ে চাকরি করছেন, চাকরি সম্পর্কিত ইলম অর্জন করতে হবে। আমার কখন যেতে হবে, কখন আসতে হবে, কোন দিন ছুটি করলে আমার কি করতে হবে, আমার বেতন থেকে কাটতি করতে হবে, কি করতে, এই সম্পর্কিত ইলম অর্জন করতে হবে। বাসার মধ্যে চাকর চাকরানি রেখেছেন, এই চাকর চাকরানি সম্পর্কে আপনার ইলম ইলমে দিন শিক্ষা অর্জন করতে হবে। এভাবে আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাদের ইলমে দ্বীনের প্রয়োজন রয়েছে। আজ ইমরান ভাই মানে বলতে আমাদের মানে খুব লজ্জা লাগে, বা আমরা শুধুমাত্র পার্থিব অর্জন করার জন্য, দুনিয়াবী টাকা সম্পদ লাভ করার জন্য আমরা এত বেশি লেখাপড়া করি, হারাম না সে সমস্ত লেখাপড়া অবশ্যই করেন। আপনি ইঞ্জিনিয়ার হতে চাচ্ছেন, করেন। আপনি ডাক্তার হতে চাচ্ছেন, ডাক্তারি লেখাপড়া করেন, কিন্তু সাথে সাথে ইলমে দ্বীন শিক্ষা অর্জন করতে হবে। যে সমস্ত আমাদের উপর ইলম ফরজ সেগুলো শিখতে হবে। ইলমুল আকায়েদ সম্পর্কে যদি আমি কয়েকটা উদাহরণ দিতে যাই, ইলমুল আকায়েদের মধ্যে কতগুলো বিষয় রয়েছে, কোন কোন বিষয়গুলো আমরা শিখব? একটা হচ্ছে কি, প্রথমে আল্লাহ তাআলা সম্পর্কে আমাদের কিরূপ আকীদা পোষণ করতে হবে আমাদের জানতে হবে। আচ্ছা, রাসূল সম্পর্কে কিরূপ আকীদা পোষণ করতে হবে জানতে হবে। ফেরেশতা সম্পর্কে কিরূপ আকীদা রাখতে হবে জানতে হবে। জান্নাত সম্পর্কে কিরূপ আকীদা রাখতে হবে জানতে হবে। জাহান্নাম সম্পর্কে কিরূপ আকীদা রাখতে হবে জানতে হবে। আখিরাত সম্পর্কে কিরূপ আকীদা রাখতে হবে জানতে হবে। পুলসিরাত সম্পর্কে কিরূপ আকীদা রাখতে হবে জানতে হবে।
আমরা দর্শক শ্রোতার কিছু কল নেব। কল নেওয়ার পর ইনশাল্লাহ আবারও ইনশাল্লাহ আমরা আলোচনাতে আসবো। যে কল চালিয়ে দে।
কুমিল্লা থেকে মোহাম্মদ মেহেদী হাসান আফতান বলছিলাম। আমি আরো করবো আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের মাধ্যমে আমাদের আলহামদুলিল্লাহ আমরা এবং কি আমাদের এই রুহানিয়া আমরা বিভিন্ন বিষয়ে জানতে পেরে আমরা নিজেকে সংশোধন করতে পারতেছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তালার কাছে লাখো কোটি শুক্রিয়া সকল মোবাল্লিকাদের আলহামদুলিল্লাহ। আল্লাহ তালা যেন কোটি কোটি গুণ নেক হায়াতিকে বা দান করুক, মুখে নেক আমল করার তফসিল দান করুক। তবে আমার আরো ছিল যে আমি একটি নাসরে শুনতে যাই, প্রিয় মদিনা দূরে যাবো কেমন করে।
থেকে
বলছি মোহাম্মদ শহীদুল ইসলাম বাপলা চৌধুরী। আমি একটা নাচ শুনতে চাই, আপনাদের নাচ শুনে আমার খুব ভালো লাগলো।
মাশাআল্লাহ, জুনাইদ ভাই থেকে শুনবো আমরা, বিশেষ করে প্রিয় মদিনা দূরে, প্রিয় মদিনা দূরে, কিন্তু যতই দূর হোক মদিনার প্রতি যাদের মহাব্বত ভালোবাসা, তাদের মনে আক্ষেপ আকাঙ্ক্ষা থাকে যতই দূর হোক, কিন্তু আমি সে মদিনাতে যাবই। জি,
প্রিয় মদিনা দূরে যাব কে মন করে, প্রিয় মদিনা দূরে যাব কে মন করে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। প্রতি বছর আশায় থাকি যাব সোনার মনে ব্যথা বলবো গিয়ে, ওহে
আমার ছেলেকে মাদ্রাসাতুল মদিনায় ভর্তি করাতে চাই, একটু সহযোগিতা করুন। গাজীপুর অথবা মানিকগঞ্জে কোথায় আপনাদের মাদ্রাসা আছে? মানিকগঞ্জ বা গাজীপুরে আমাদের মাদ্রাসাতুল মদিনা নেই, তবে আপনি এর চেয়ে গাজীপুরের কাছাকাছি ঢাকা শাহজাহানপুরে, এখানেও আপনার ছেলেকে ভর্তি করাতে পারেন। মাদ্রাসাতুল মদিনা রয়েছে ওখানে আলহামদুলিল্লাহ, আপনি চাইলে আপনার সন্তানকে এখানে ভর্তি করাতে পারেন। অথবা মুন্সিগঞ্জে আমাদের মাদ্রাসাতুল মদিনা রয়েছে, তবে আপনার জন্য হয়তো বা ঢাকা শাহজাহানপুর কাছে হবে। আরেক ইসলামী ভাই এসএমএস কমেন্টস করলেন, যে আমি যে সকল বন্ধু বান্ধবের সাথে চলি তারা নামাজ পড়ে না, আমি কিভাবে তাদের সাথে চলতে পারি? আসলে আমাদের কাজ তো সবসময় নেকির দাওয়াত দেওয়া। এই যে এখন অনুষ্ঠানে আমরা বসছি, কি উদ্দেশ্য? আপনাদেরকে নেকির দাওয়াত দেওয়া, ইসলামী ভাইদেরকে নেকির দাওয়াত দেওয়া, যাতে নেকির দাওয়াতের মাধ্যমে যদি কোনো ব্যক্তি কোনো ইসলামী ভাই পরিবর্তন হয়ে যায়, এটাই তো আমাদের আশা। আপনি যাদের সাথে চলেন তারা যদি নামাজি না হয় তো আপনি কি করবেন? অবশ্যই তাদেরকে নেকির দাওয়াত দিবেন, নামাজের সময় হলে নামাজের দিকে আহ্বান করবেন, আর যখন শুরুতে আপনি নামাজ পড়ার উৎসাহ দিবেন তাদেরকে, এটাই তো তাদের জন্য মৌলিক শিক্ষা। আপনার থেকে সে দাওয়াত পেল, নেকির দাওয়াত শুনলো, শুনে শুরু করলো নামাজ, নামাজ আদায় করা যখন শুরু করবে তখন নামাজের মাসলা মাসাইল সুরা কেরাত এগুলো তার থেকে শেখার আগ্রহ বাড়বে। আরে আমি নামাজ তো পড়ছি তখন মাসলা মাসাইল কেন শিখছি না, তখন এগুলো শিখবে। যখন সে নামাজ পড়বে তেলাওয়াতে কোরআন সে সহি করার চেষ্টা করবে, আমি নামাজই পড়ছি তো তেলাওয়াটা আমি সঠিক করেনি। যাদের সাথেই চলি আমাদের সমাজ, আমাদের পরিবেশ, আমাদের বন্ধু মহল, আমাদের অফিস, যেখানে আমরা থাকি না কেন, সব জায়গাতে আমরা মোবাইল, সব জায়গাতে আমরা চেষ্টা করি নেকির দাওয়াত দেওয়ার জন্য। দর্শক শ্রোতা, আজকের বিষয় ইসলামের মৌলিক শিক্ষা। আলহামদুলিল্লাহ আমরা কালিম মাদানী ভাই থেকে, গোলাম মোস্তফা ভাই থেকে খুব সুন্দর মাদানী ফুল শ্রবণ করছি, ইলমে দিন শেখার কিছু বিষয় তারা তুলে ধরেছেন। গোলাম মোস্তফা ভাই থেকে আরো কিছু মাদানী ফুল আশা করছি।
আলহামদুলিল্লাহ আমরা ইলমে দিনের গুরুত্ব সম্পর্কে এবং ইসলামের মৌলিক বিষয়সমূহ আমরা শুনলাম। কালিম মাদানী আমাদের অনেক সুন্দর করে এটা বোঝানোর চেষ্টা করেছেন হাদিস শরীফের আলোকে। আমাদের মাঝে একটা বিষয় প্রচলন আছে, জ্ঞান অর্জন করতে, যে জ্ঞান অর্জন করো দোলনা থেকে কবর পর্যন্ত, এর মাঝে অনেকে এটার এই ভুল ব্যাখ্যা করে বলে যে দুনিয়াবী জ্ঞানের দ্বারা উদ্দেশ্য, আসলে এর দ্বারা উদ্দেশ্য কি? তা হাদিস শরীফ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে এই হাদিসে বিশ্বাস করেন, উতলুবুল ইলমা মিনাল মাহাদি ইলাল লাহদি, তোমরা দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অর্জন করো। এরপর হাদিস শরীফের মধ্যে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে উতলুবুল ইলমা ওয়ালাউ কানা বিসসিন, তোমরা ইলমে দিন অর্জন করো যদিও তোমাদেরকে চীন দেশে যেতে হোক, সুদূর চীন দেশে যদি যেতে হয়, এরপরও তোমরা ওইখানে গিয়ে ইলমে দিন অর্জন করো। তো এর দ্বারা অনেকে দুনিয়াবী জ্ঞান এই সমস্ত কথা বলে থাকে, জ্ঞান অর্জন করার কথা বলছে, কিন্তু এখানে উদ্দেশ্য হচ্ছে দিনই ইলেম, যে ইলিমের দ্বারা আপনি আল্লাহ তাআলার পরিচয়, তার রাসূলের পরিচয় এবং আপনি কোরআন হাদিসের রিলেটেড যে সমস্ত শরীয়তের আহকাম মাসালা মাসাইল সমস্ত এই সমস্ত বিষয় এখানে উদ্দেশ্য হচ্ছে। তো দুনিয়াবী ইলিম এটা দ্বারা দুনিয়াবী ইলিম উদ্দেশ্য না, এটা দ্বারা উদ্দেশ্য হচ্ছে আপনার দিনই
ইলমে দিন।
তো আমরা এই হাদিস শরীফের আলোকে তিনি ধারাবাহিকভাবে আলোচনা করেছেন, আর বুখারী শরীফের মধ্যে একটা হাদিসের পাঠ রয়েছে যে ইসলামের আসলে মূল স্তম্ভ যেটা রয়েছে, রাসূল সাল্লাল্লাহু তাআলা সাল্লাম ইরশাদ করেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, তো ইসলামের স্তম্ভ আমাদের হচ্ছে পাঁচটি, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। তো এরও প্রাসঙ্গিক যে আসলে প্রাথমিক জ্ঞান কোনটা, তো এটাই যে আমাদের এই প্রত্যেক মুসলমানের ইমানের পরে সবার উপর নামাজ ফরজ। তো যখন আপনার নামাজ, আপনি প্রাপ্তবয়স্ক হয়ে যান, তো নামাজ যখন আপনার উপর ফরজ হয় ওই দিন থেকে নামাজ সংক্রান্ত যাবতীয় মাসালা মাসালা আপনাকে শিখতে হবে। এরপর যখন রমজানুল মোবারক আসে, আপনি এই রোজার সময় আসে, তো রোজার সংক্রান্ত মাসালা মাসাইল আমাদেরকে শিক্ষা করতে হবে। তো এরপর হজ, যাদের উপর আল্লাহ তাআলা যারা সমর্থবান, যারা নিসাব পরিমাণ সম্পদের অধিকারী, তো তারা কি করবে, হজ করবে, তো হজ সংক্রান্ত যাবতীয় মাসালা মাসাইল শিক্ষা করা তাদের জন্য ফরজ। এরপর যারা যাকাত দিবে, তো যাকাত দ্বারা যারা নিসাব পরিমাণ সম্পদের অধিকারী তারা যাকাত দিবে, আর যারা হজ করার সামর্থ্য রাখে তারা হজ করবে। তা এইটা ইসলামের আমাদের পাঁচটি স্তম্ভ হচ্ছে ইসলামের পাঁচটি। তো আমরা এই পাঁচটি বিষয় আমরা শুনলাম। তো এইটা রয়েছে যে যুগ সংক্রান্ত মাসালা মাসাইল শিক্ষা করো, এটা ফরজ যুগ সংক্রান্ত।
এই কালিম মাদানী থেকে আমরা বিশেষ করে দুটি বিষয় আমাদের যদি আমাদের সমাজের মধ্যে দেখি, অনেক মানুষ যারা দেখা দেখি ইবাদত করে, মানে ভাইকে দেখি, বন্ধুকে দেখি ইবাদত করে, এক্ষেত্রে কিছু দেখা দেখি ইবাদত করার মধ্যে আমাদের জন্য কি ভুল রয়েছে? দ্বিতীয় নম্বর হচ্ছে যে ইবাদতের ক্ষেত্রে আমাদের যেটা সবচাইতে যে প্রয়োজনীয় বিষয় যেটা আছে, আরবির যে বিষয়টা অর্থাৎ কোরআন কারিমের, এই দুটি বিষয়ে
আলহামদুলিল্লাহ সব লিখে নিয়ে আসছে ইনশাআল্লাহ।
জি জি,
হয়তো সময় সংকলন হবে না মেবি।
জি,
তো আমরা আলোচনা করছিলাম আকীদা সম্পর্কে।
জি,
যাক মোটামুটি আমি আলোচনা করেছি। তো প্রথমে একজন মুসলমান হিসেবে আমাদের উচিত যে আকীদা সম্পর্কে এলেম অর্জন করা। দ্বিতীয়ত, যখন সে আকীদা সম্পর্কে এলমে দিন শিক্ষা অর্জন করে ফেলল, এখন তার জন্য জরুরি হচ্ছে কি, ইলমে মাসাইলে নামাজ, নামাজ সম্পর্কিত এলেম অর্জন করা। এখন নামাজ এমন একটা মানে বিস্তৃত বিষয়, নামাজের মধ্যে নামাজ পড়তে গিয়ে আগে কি কি করতে হবে, নামাজ পড়তে গিয়ে আপনার পবিত্রতা আগে অর্জন করতে হবে। এখন তাহারাত অর্থাৎ পবিত্রতা অর্জন সম্পর্কে আপনার জন্য এলেম অর্জন করাটা জরুরি হয়ে যাবে। তাহারাতের মধ্যে কি কি চলে আসবে? ওযু, গোসল। অনেকে তো এখন মায়ের মুস্তামল সম্পর্কে তো নামে শুনে নেই, মায়ের মুস্তামল কাকে বলে? অর্থাৎ ব্যবহৃত পানি, ব্যবহৃত পানি,
ব্যবহৃত পানি,
ব্যবহৃত পানিটা তারা উজু করলে আর উজু হবে না।
এখানে আসলে কালিমা দানি আরজ করব, যেমন সবাই যেভাবে উজু করে আপনার মানে সবাই জানে যে ওজুর মধ্যে হাত দ্রুত করতে হয়, মুখ দ্রুত করতে হয়, মাথা মাসাজ করতে হয়, এখানে শিখার কি আছে? সবাই যেভাবে উজু করে আমি সেভাবে উজু করে নিলাম।
আসলে মানুষকে দেখে দেখে আসলে শিখা যায়, শিখা যায় কাকে? হ্যাঁ অবশ্য নকল নকল করাটা দেখে দেখে শিখাটা তখনই কার্যকর হবে যখন আমি সেরকম ব্যক্তিকে দেখে শিখব। যেমন বর্তমান যুগের যদি আমরা উদাহরণ পেশ করতে যাই, আমরা আমাদের দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা হযরতুল্লাহ মাওলানা মুহাম্মদ ইলিয়াস আত-তারা কাদির রাজাবী দামত বরকাতুল আলিয়াকে যদি দেখি, উনি আলহামদুলিল্লাহ আবার ভিডিও প্যাকেজও করেছেন যে কেমন উজু করতে হয়। আমরা যদি আমাদের যদি শিখতে হয় বা দেখে দেখে শিখতে হয়, প্র্যাকটিক্যাল জ্ঞানের খুবই প্রয়োজন রয়েছে।
ওই ধরনের ব্যক্তি থেকে
ওই ধরনের ব্যক্তির কাছে যেতে হবে, আলেম দ্বীনের কাছে যেতে হবে, বলে হুজুর আমি আপনার কাছে শরণাপন্ন হয়েছি, আপনি আমাকে একটু দেখিয়ে দিন। এমন না যে আমি উজু শিখতে হলে আমি আমার বাবাকে দেখলাম, মাকে দেখলাম উজু করতেছে। যেমন এখনো আপনি দেখবেন এলাকার মধ্যে প্রচলন আছে কি যে নকল নামাজ বসে পড়বে, এশার ১৭ রাকাত নামাজ ১৫ রাকাত দাঁড়া দাঁড়া নামাজ পড়বে, কিন্তু যুবক নামাজ ২ রাকাত নামাজ পড়বে। কেন? বাসার মধ্যে মা শিখিয়ে দিয়েছে নকল নামাজ নাকি ২ রাকাত বসে
সবাই এভাবে পড়ে।
অথচ নকল নামাজ যদি আপনি বসে পড়েন তাহলে অর্ধেক সওয়াব পাবেন,
অর্ধেক
আর দাঁড়ায় পড়লে পুরো সওয়াব পাবেন। এটা কেন হচ্ছে? আমাদের জ্ঞান না থাকার কারণে। তো যাক, আমি আলোচনা করছিলাম কি মায়ে মুস্তামাল, তো তার তো আর অজু হবে না। তো মায়ে মুস্তামাল সম্পর্কে আমাদের ইলমে দ্বীন শিক্ষা অর্জন করা কি ফরজ? কারণ এটার মাধ্যমে পানি এমন একটা বস্তু যার মাধ্যমে আপনি পবিত্রতা অর্জন করতে পারবেন। আর যদি এ সম্পর্কে যদি না জানেন, আচ্ছা কোন কোন পানি দ্বারা অজু করলে অজু হবে? এই আমাদের জামিয়াতুল মদিনার মধ্যে বাচ্চাদেরকে প্রথমে পড়ানো হয়, সানিয়ার মধ্যে যখন যাবেন দ্বিতীয় সেকেন্ড ক্লাসের মধ্যে, তখন তাদেরকে শেখানো হয় যে সাত ধরনের পানি দ্বারা অজু করা যাবে, পবিত্রতা অর্জন করা যাবে। সেটা কি? মাউসামাই, আকাশের পানি দ্বারা, তারপর মাউল বিরি, কূপের পানি দ্বারা, তারপর মাউল নাহারি, নদীর পানি দ্বারা, তারপর বরফের পানি দ্বারা, তারপর শিরা যেটা বৃষ্টি হয় সেটার দ্বারা আপনি করতে পারবেন। এই জিনিসগুলো শেখানো হয়। আবার এই পানি, এই যে সাত ধরনের পানি, এই পানিকে আবার পাঁচ ভাগে ভাগ করছে। কোন ধরনের পানি দ্বারা ওযু করলে ওযু হবে, কোন ধরনের পানি দ্বারা ওযু করলে ওযু মকরুহ হবে, আর কোন ধরনের পানি দ্বারা ওযু করলে ওযুই হবে না।
আল্লাহ আল্লাহ আল্লাহ।
তো পানি সম্পর্কে আমাদের ইলম অর্জন করতে হবে, কোন ধরনের পানি দিয়ে আমাদের ওযু
করতে হবে।
তারপর চলে আসেন, আপনি ওযু করছেন না, গোসলের আগে মনে করেন ওযু, ওযুর যে চারটি ফরজ। আচ্ছা মুখ কাকে বলে? আমরা কি জানি আদৌ কি মুখ, মুখের সংখ্যাটা
কতটুকু অংশকে মুখ বলা হয়?
মুখ বলা হয়, মুআজা বলা হয়, মুখ বলা হয়। তো আমাদের দেখবেন আমাদের যেখান থেকে চুল গজায়, মিন কুসাসি শাড়ি, আরবিতে বলে মিন কুসাসি শাড়ি, যেখান থেকে চুল গজায় গজায় সেখান থেকে শুরু করে আমাদের যেটা দেখছেন থুতনি, থুতনির নিচ পর্যন্ত, আর কানের এই লতি থেকে ছোট লতি, এই লতি না, কানের এই লতি থেকে ওই লতি পর্যন্ত, এটা হচ্ছে পুরোটা কি মুখ। এই মুখের মধ্যে আপনি যখন পানি দিবেন তখন প্রতিটা অঙ্গ যেন ভালো করে সেখান থেকে পানিগুলো আমাদের যেন দুই ফোঁটা করে পানি যেন টপকে পড়ে,
কমসে কম দুই ফোঁটা।
আচ্ছা পানি ভেজানো ভেজালে হবে না, কিন্তু পানি প্রবাহিত করতে হবে। আচ্ছা প্রবাহিতর সংজ্ঞা কি? আবার প্রবাহিত কাকে বলে? মানে আপনি যখন পানি ঢালবেন, পানি ঢেলে দিবেন, তখন সেখান থেকে যেন দুই ফোঁটা পানি গড়িয়ে পড়ে। পানি তার মানে ঢালতে হবে, প্রবাহিত করতে হবে, পানি শুধু ভেজালে হবে না। তার মানে যেখান থেকে চুল গজায় সেখান থেকে শুরু করে থুতনির নিচ পর্যন্ত এবং কানের এক লতি থেকে অপর লতি পর্যন্ত আপনার ভালো করে, এবং অনেক সময় আমরা যখন মুখের মধ্যে পানি দিই তখন দেখা যায় কি আমরা চোখের পাতা বন্ধ হয়ে যায়, তো চোখের পাতার উপরে যেন ভালো করে আমরা যেন পানি দিই। তারপর নাকের এই পাশে পানিগুলো ঠিক মতো পৌঁছায় না। তারপর আমাদের এই নাকের ঠোঁটের অনেক সময় আমরা যখন পানি দিই ঠোঁট বন্ধ হয়ে যায়, ঠোঁটের যেটা বহিরা যেটা বাইরের অংশ সেগুলোতে পানি পৌঁছানো কি আমাদের জন্য জরুরি। আবার যারা দাড়ি রেখেছে তারা কি সম্পূর্ণ দাড়ি, কি সম্পূর্ণ দাড়ি দেওয়া কি ফরজ? সম্পূর্ণ দাড়ি কি ধৌত করতে হবে?
দাড়ির মধ্যে ঘন আছে, পাতলাও
আছে, পাতলা আছে, যাদের ঘন দাড়ি তারা কতটুকু মানে ধৌত করতে হবে তাদের? তো এই দাড়ি যেভাবে ধরে রাখতে হবে, এভাবে ধরে রেখে এখান থেকে যে অংশগুলো দেখা যাচ্ছে না এই অংশগুলোকে ধৌত করা কি ফরজ? পুরোটা ধৌত করা কিন্তু কি ফরজ, এগুলো আমাদের শিখতে হবে। আচ্ছা আমরা অনেক সময় দেখো উযু করছি, এখন কতটুকু পর্যন্ত আমাদের কি ধৌত করতে? ইমাম শাফির নিকট আবার আলাদা, ইমাম আজহাবের নিকট আলাদা। যাক আমরা হানাফি মাজহাবের কথা বলবো, তো পুরো কোনই পর্যন্ত যারা ভালো করে আমরা ধৌত করি, আর আমরা যদি একটু সতর্কতা বসাতে একটু পানি একটু বেশি দিয়ে দিই তাহলে আমাদের কি হয়ে যাবে, ফরজও আদায় হয়ে যাবে, সুন্নতও আদায় হয়ে যাবে, মুস্তাহাবও আদায় আমাদের হয়ে যাবে। মাথা মাসে করা যেমন কতটুকু মাথা আমাদের মাথে মাসে করা কি ফরজ আমরা কিন্তু জানি না, মাথে মাসে আমাদের শিখতে হবে। তাকনু পর্যন্ত আমাদের পা ধৌত করতে হবে, পা ধৌত করার সময় যেগুলো আঙ্গুলের ফাঁক সেখানে কিন্তু পানি পৌঁছায় না, তখন আমাদের কি করতে হবে খিলালের মাধ্যমে এগুলো কি করতে হবে। দেখেন ওজুর গুরুত্ব এতটুকু, যদি আমরা ওজু আমাদের ঠিক না হয় আমাদের নামাজ হবে না।
প্রথম নাম্বার নামাজের শর্তের মধ্যে তো প্রথম হচ্ছে কি,
আর ওজুর আগে যদি বলি না ইমরান ভাই গোসল, আপনার যদি গোসলের ফরজ তিনটা, আপনি খুব সুন্দর করে বাজার থেকে একদম খুবই সুন্দর একটা সাবান কিনে নিয়ে আসছেন, সেই রকম বেলি ফুলের গন্ধ, চম্পা ফুলের গন্ধ, আর খুব সুন্দর করে আপনি মানে শরীরটা পরিষ্কার করেছেন, কিন্তু কি গোসলের ফরজ ছিল তিনটা, আপনার উপর গোসল ফরজ ছিল, আপনি একটা ফরজের উপর আমল করছেন, কি গড়বড়া সহ কুলি করেন নাই, আর নাকে নরম হাড্ডি পর্যন্ত পানি পৌঁছাতে হবে এটা করেন নাই, কিন্তু শুধু মাথা থেকে পা পর্যন্ত ধৌত করেছেন।
এখন গোসলের ফরজ তিনটা, এর মধ্যে এমন ব্যক্তি পাওয়া গিয়েছে সে বলে তিনটার মধ্যে একটা হলো সাবান,
এটা কি অজ্ঞতা আমাদের? বলেন কতটুকু গুরুত্ব আছে, আপনার গোসল হয় নাই, আপনার পুরো শরীর থেকে ময়লা কি পরিষ্কার হয়ে গেছে, কিন্তু কি ফরজ আদায় হয়নি। আচ্ছা, যখন ফরজ আদায় হয়নি, আপনার গোসল হয়নি, আপনি ওযু করছেন, ওযু হয়নি, আচ্ছা ওযু হয় নাই, আপনার নামাজ হয়নি। এবার যখন নামাজে প্রবেশ করবেন, মনে করেন আপনার ওযু হয়ে গেছে, ওযুও শিখে ফেললেন, গোসলও শিখে ফেললেন, এবার নামাজের মধ্যে আলহামদুলিল্লাহ আপনি দাঁড়িয়ে প্রবেশ করলেন, তো নামাজের মধ্যে মনে করেন নামাজের শর্ত হচ্ছে ছয়টি, এই ছয়টি শর্তের মধ্যে একটা আবার নামাজের ফরজ হচ্ছে মনে করেন ষাটটি, ষাটটা ফরজের মধ্যে একটা ফরজ হচ্ছে কি কিরাত করা, শুধু কিরাত সম্পর্কে আলোচনা করি, ওগুলা বাদ মনে করেন, শুধু কিরাত সম্পর্কে আপনি বলেছিলেন একটু আলোচনা করি,
যেহেতু কিরাতের বিষয়টা অনেক, এই জন্য দর্শক শ্রোতা আমাদের যে ইসলামের যে প্রাথমিক যে শিক্ষা, এই প্রাথমিক শিক্ষাটা সুন্দরভাবে হওয়ার জন্য কিন্তু পূর্বে কিন্তু ভালো একটা শিক্ষা ব্যবস্থা ছিল, সেটা আমরা সকলে জানি যাকে বলে মুক্তব, কিন্তু সেটা আস্তে আস্তে উঠে গিয়েছে। মুক্তবের মধ্যে কিন্তু এ তাহারাত বলেন, অর্থাৎ ওযু বলেন, কেরাতের বিষয়গুলো, অর্থাৎ একজন মানুষের অল্প বয়সে সে কিন্তু মুক্তব থেকে এগুলো শেখার একটা সুন্দর ব্যবস্থা ছিল, কিন্তু আস্তে আস্তে সেটা উঠে যাচ্ছে। আমরা ইনশাল্লাহ যেহেতু আমাদেরকে যে কোনো নামাজ, সেটা আমরা পাঁচ ওয়াক্ত নামাজ বলি, জুমার নামাজ বলি, জানাজার নামাজ বলি, অথবা সেটা মুসাফিরের নামাজ, কসরের নামাজ, যে কোনো ইবাদত করার ক্ষেত্রে কিন্তু আমাদের কোরআনুল করিম কিন্তু আমাদের একান্ত প্রয়োজন, একান্ত জরুরি।
যদি আমি বলি কোরআন শরীফটা হচ্ছে মূল বেস, আপনি নামাজ পড়ছেন কোরআন
লাগবে,
কিরাত করছেন
কোরআন লাগবে,
মানে প্রতিটা ক্ষেত্রে আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে কোরআনের প্রয়োজন রয়েছে,
প্রয়োজন রয়েছে।
আর নামাজের মধ্যে তো অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ একটা উদাহরণ দিব, যে আমরা নামাজের মধ্যে তাকবীরে তাহরিমা পাঠ করে রাখি, আমাদের শর্তের মধ্যে অন্তর্ভুক্ত, আমাদের ফরজের মধ্যে
অন্তর্ভুক্ত।
আপনি গেলেন প্রায় মানুষ দেখা যায় গ্রামগঞ্জে, বা যারা অশিক্ষিত, যারা কিরাত সম্পর্কে জ্ঞান অর্জন করে নাই, তারা তাকবীরে তাহরিমা অর্থাৎ আল্লাহু আকবার পাঠ করতে গিয়ে ভুল করে,
মানে শুরুতেই
ভুল করে। কি কি ভুল করে দেখেন, আল্লাহু আকবরের মধ্যে তিনটা ভুল হয়, একটা ভুল হচ্ছে আল্লাহু আকবার ছিল হামজার উপর জবর, এটার উপর খাড়া জবর দিয়ে পড়ে আল্লাহু আকবর, আচ্ছা আয়ের মধ্যে টান দেয়, এখানে টান দেওয়া যাবে না। আরেকটা হচ্ছে যে আল্লাহ শব্দের যেটা হামজা, হামজার উপরে জবর কিন্তু খাড়া জবর না, সেটাকে বলে দিবে এভাবে আল্লাহু আকবর, এবার আকবরের হামজাকে টান দেয় নাই, আল্লাহর হামজাকে টান দিয়েছে। আচ্ছা আরেকটা কথা টান দিবে, আকবরের যেটা বা,
বা
ওখানে হচ্ছে বাইরের উপরে জবর, ওখানে খাড়া জবর দিয়ে পড়ছে আল্লাহু আকবর। আপনি গ্রামগঞ্জে যখনই যাবেন দেখুন আজানের মধ্যে অনেক সময় বৃদ্ধ মানুষ আজান দেয় এভাবে টান দিয়ে, আজান দেয় আল্লাহু আকবার আল্লাহ, আল্লাহু আকবার আল্লাহ। তো এভাবে যদি কেউ নামাজ আদায় করে, তার নামাজ শুরুই হয় নাই, চিন্তা করেছেন, সে নামাজের মধ্যে প্রবেশও করে নাই। আচ্ছা সূরা ফাতিহা আপনি পড়ছেন, এখন সূরা ফাতিহার মধ্যে কি পড়ছেন, হা একটা হচ্ছে হা, আর একটা হচ্ছে মানে একটা হচ্ছে হায় হুত্তি, আর একটা হচ্ছে হায় হাওয়াজ। তো হায় হুত্তি ফলকের মধ্যখান থেকে উচ্চারণ করবো আমরা আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ, আর আলহামদুলিল্লাহকে পাঠ করছে কিভাবে আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ,
পুরোটাই অর্থ হচ্ছে
না স্বাভাবিক এভাবে হয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ,
কিন্তু মূলত হচ্ছে আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ,
হ্যাঁ বের করতে হবে। আচ্ছা আর একটু একটু আগান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলামিন আইন আর ওখানে উচ্চারণ করছে কি
আলামিন
আলামিন
আলামিন।
একটা আমি গ্রামের মধ্যে গেলাম, গ্রামের মধ্যে পড়তে কিভাবে একটা জুম্মার নামাজের মধ্যে, তার মানে উনি জুম্মার নামাজ পড়াচ্ছেন, ইমাম পড়ছেন কি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তো তার মানে তিনি এখনো কিরআত সম্পর্কে শিক্ষা অর্জন করেন, তার নামাজ হয়নি, মানে তার মানে আমাকে নামাজটা পুনরায় পড়তে হয়েছে। কি
অবস্থা?
দর্শক শ্রোতা দিয়ে যাই, সুরা পাত্রের মধ্যে কি বলেছে, নাস্তাঈন, তার উপর কি জবর, নাস্তাঈন, ওখানে বলে নাস্তাঈন, নাস্তাঈন, এখানে কারা জবর লাগিয়ে
দেয়।
মানে কতগুলো উদাহরণ দিব, কুল হুয়াল্লাহু আহাদ, আহাদ কে কি পড়ে, আহাদ
আহাদ,
সামাদ কে কি পড়ে, সামাদ, মানে ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা। মানে কোরআনের যদি এভাবে যদি উদাহরণ যদি দেওয়া শুরু করি না, মানে অনেকগুলো উদাহরণ
আসলে দর্শক যতটুকু সম্ভব কালিমা দানি আমাদেরকে, আসলে আমাদের সময় স্বল্প, আর বিশেষ করে জামিয়াতুল মদিনার মধ্যে আর দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ আমাদের জন্য একটি সুন্দর উত্তম ব্যবস্থা হচ্ছে শেখ তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারাকাত আলী আমাদের উপহার দিয়েছেন মাদানী কাফেলা দাওয়াত ইসলামীতে ইলমে দিন শিকার। আলহামদুলিল্লাহ অনেক উত্তম ব্যবস্থা দাওয়াত ইসলামীতে আমরা ইলমে দিন শিখতে পারি, কোরআনুল করিমের শিক্ষা আমরা অর্জন করি, এর মাধ্যমে যখন কোরআনুল করিমের সহি বিশুদ্ধভাবে আমরা কোরআনুল করিম শিখতে পারবো, এর মাধ্যমে আমাদের ইবাদতও আমাদেরকে বিশুদ্ধভাবে কোনো এক মসজিদের মধ্যে হতে পারে। বিষয়টা খুব অবাকজনক হবে, মোবাল্লিগে দাওয়াত ইসলামী মসজিদে জুমাতে এলান করলেন যে মাশাল্লাহ আমাদের মসজিদে অনেক মুসল্লি আমরা যারা নামাজ আদায় করি, আমাদের মধ্য থেকে যে নামাজের নামাজের শর্ত এবং ফরজ মিলে ১৩টি, এই ১৩টি যে শুনিয়ে দিবে তাকে ৫০,০০০ টাকা পুরস্কার যে শুনিয়ে দিবে। অনেকক্ষণ অপেক্ষা করা হলো কিন্তু কেউ আর অগ্রসর হচ্ছে না।
আমি একবার শবে কদরের মধ্যে রমজান মাসে প্রায় একটা বা ১.৫টার দিক আমি একটু ইয়া পড়লাম সালাতুত তাসবিহ,
জি
যখন পড়াচ্ছিলাম তখন চার পাঁচজন ছিল পিছনে, কিন্তু যখন সালাম ফিরালাম দেখলাম কি প্রায় ৩০-৪০ জন বসে গেছে। আমি বললাম এই সুযোগে একটা সৎ ব্যবহার করা দরকার, আমি বললাম একটু ইনাদেরকে একটু ইলমে দিন শিক্ষা দেব। তখন থেকে শুরু করে প্রায় ফজরের আগ পর্যন্ত শুধু মাসালা সম্পর্কে আলোচনা করলাম। তো আমি বলছিলাম যে যে ব্যক্তি এটা বলে দিতে পারবে যে কি কি কারণে গোসল ফরজ হয়, কি কি কারণে, তাকে এখনই আমি পুরস্কার দেবো আমার পক্ষ থেকে।
কিন্তু
আফসোস একজন লোক হাত উঠালো, উত্তরণ করলো, বললো যে হুজুর আমি বলবো, আমি প্রশ্ন করেছি, প্রশ্ন করেছিলাম কি যে কি কি কারণে ফরজ হয়, এবং সে উত্তর দিতে কি হুজুর দুই দিনে গোসল ফরজ হয়, একটা হচ্ছে জুম্মার দিন আর একটা ঈদের দিন। আমি প্রশ্ন করেছি কি কি কারণে, উনি বলছেন যে কোন দিন, তার মানে প্রশ্নটাও বুঝতে পারছে না, অথচ উনি ওই ব্যক্তিটা কি ছিল বিবাহিত ব্যক্তি।
আসলে দর্শক শ্রোতা সময় একেবারে শেষের দিকে, আমাদের শিক্ষা ব্যবস্থা খুবই উন্নতির দিকে, এটা আমরা অস্বীকার করি না। আমাদের দেশের মধ্যে আলহামদুলিল্লাহ আপনার ছেলে হোক অথবা মেয়ে হোক, আপনার শিক্ষার যে ব্যবস্থা, শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষার অনেক উন্নতি হচ্ছে, কিন্তু ইলমে দিন শিক্ষার অনেক অভাব, যেগুলোর মাধ্যমে আমার আপনার নামাজ শুদ্ধ হবে, ইবাদত শুদ্ধ হবে, আমার আপনার আখিরাত সুন্দর হবে, ও ইলমে দিন থেকে আমরা অনেক দূরে। আমি আহ্বান করব ইলমে দিনকে শিখার জন্য আপনার দাওয়াত ইসলামিক থেকে আপনি আপনার সাহায্য আপনি গ্রহণ করতে পারেন। আপনি চাচ্ছেন যে জামিয়াতুল মদিনাতে তাও পারবেন, ছোট বাচ্চাদের জন্য মাদ্রাসাতুল মদিনা, মাদানী কাফালা হচ্ছে উন্মুক্ত আলহামদুলিল্লাহ শিক্ষার ব্যবস্থা, দাওয়াত ইসলামিতে কোরআনুল করিমের শিক্ষার কোর্স, নামাজ শিখার জন্য ৭ দিনের নামাজ কোর্স আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের মাদানী মহলে, সেখানে বিশুদ্ধভাবে আমি কিভাবে নামাজ আদায় করব, নামাজের ফরজ, নামাজ ভঙ্গের কারণ, নামাজের ওয়াজিবাত, নামাজের মাকরুহ তাহরিমিন, নামাজের মাকরুহ তানজি, মুস্তাহাবাত, সুন্নাতে মুবারাকা, আলহামদুলিল্লাহ খুবই সুন্দরভাবে নামাজ শিক্ষা দেওয়া হয়, এটা হচ্ছে আমাদের প্রাথমিক শিক্ষা। এখন আমরা তো অনেক আমাদের অনেকের বাসার মধ্যে লাইব্রেরি আছে, লাইব্রেরির মধ্যে অনেক মোটা মোটা অনেক কিতাব, বুখারি শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, এ তাফসির, এ তাফসির, যদি আমরা যদি ওলামায়ে কেরামকে যদি আমরা জিজ্ঞাসা করি তখন ওলামায়ে কেরামের পক্ষ থেকে জবাব আসবে আমাদের জন্য প্রথম শিক্ষা হলো এই প্রাথমিক শিক্ষা, প্রথম ফরজ। এখন আমরা আমাদের মূল কি যদি আমরা ঠিক না করে যদি আমরা উপরের দিকে অগ্রসর হয়ে, এটা আমাদের জন্য হবে অনেক বড় বোকামি। আমাদের ইলমে দিনকে আমরা শিক্ষা করি শিক্ষা অর্জন আমরা করি আমাদের প্রতিটি ক্ষেত্রে। আমি যে কাজ করার জন্য আমি চাচ্ছি সেই কাজের ইলিম শিক্ষা আমার উপর ফরজ। আমাদের বাংলাদেশে হাজার লক্ষ লক্ষ ব্যবসায়ী, প্রত্যেক ব্যবসায়ীর জন্য কিন্তু ব্যবসা সংক্রান্ত ইলিম শিক্ষা কিন্তু ফরজ, তা থেকে আমরা অনেক দূরে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইলমে দ্বীন শিখার তৌফিক দান করে ইসলামের মৌলিক যে শিক্ষাগুলো।
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার যুগে যারা ব্যবসা করত, ততক্ষণ পর্যন্ত তাদেরকে ব্যবসা করার অনুমতি দিতেন না যতক্ষণ না তারা ব্যবসা সংক্রান্ত এলেম অর্জন করে না নিত।
আল্লাহ আল্লাহ,
যখন তারা মাসলায় শিখে ফেলতো তখন তাদেরকে অনুমতি দিতেন যে এখন তোমরা ব্যবসা করতে পারো।
জি, তো আমরা চেষ্টা করবো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে যাদেরকে তৌফিক দিয়েছেন। সর্বশেষ একটি হাদিসে মোবারকা বলে শেষ করব, কিয়ামতের দিন সবচাইতে ওই ব্যক্তি বেশি আফসোস করবে, হাদিসে পাকের মধ্যে রয়েছে যে ওই ব্যক্তি সবচাইতে বেশি আফসোস করবে যে দুনিয়াতে ইলম হাসিল করার সুযোগ পেয়েছে কিন্তু সে ইলমে দিন শিখে নাই। আরেকজন ব্যক্তি যে ইলমে দিন শিক্ষা অর্জন করলো তার ইলম থেকে মানুষ উপকৃত হলো কিন্তু সে স্বয়ং নিজেই আমল করেনি, এই দুই ব্যক্তি কিয়ামতের দিন সবচাইতে বড় আফসোস করবে। আমরা চাইলে কিন্তু নামাজ শিখতে পারি, কোরআন শিখতে পারি, ইলম হাসিল করতে পারি, মা বাবার খেদমত কিভাবে করতে হবে তাও কিন্তু শিক্ষা প্রয়োজন, বিবাহ কিভাবে করতে হবে, এর বিবাহ করার সাথে সাথে অনেক মাসালা, দেন মোহরের মাসালা, তালাকের মাসালা অনেকগুলো আসলে এখানে ডিটেল যদি আলোচনা করা হয় এখানে অনেকগুলো, আমাদের টাইম দুই তিন চার পাঁচ ঘন্টাও কিন্তু শেষ হবে না। অনেকগুলো মাসালা, সন্তান দুনিয়াতে আসার আগে ওই সন্তানের লালন পালনের ইলিম হাসিল করাও কিন্তু মা বাবার উপর দায়িত্ব কর্তব্য। আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াতে ইসলামের মাদানী মহলে সঙ্গ দিন, ইনশাআল্লাহ ইলমে দিন শিখার ব্যবস্থা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমরা আজকে যাই শ্রবণ করলাম আমাদের সকলকে তদ অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আসুন আমরা সকলেই রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের প্রতি মহব্বত ভালোবাসা নিয়ে সালাত ও সালাম পাঠ করি।
তুমি লাখো সালামা, তুমি লাখো সালামা, তুমি লাখো সালামা, তুমি লাখো সালামা, প্রিয় নবী সম্মানিত, সর্বগুণে গুণান্বিত, প্রিয় নবী সম্মানিত, সর্বগুণে
সালামাত।
সালাতু ওয়া সালামু আলাইকা রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক সালাতু ওয়া সালামু আলাইকা নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ বিহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম
রহমত পূর্ণ হক প্রভাত আমার রহমত পূর্ণ হক প্রভাত আমার তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার রহমত পূর্ণ প্রভাত হয় তার।